তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। আল্লাহ তাআলার দয়ায় আজকে ইনশাআল্লাহ তাবারক তাআলা এই রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে কোরআনে পাকের তেলাওয়াত শুনব। হামদে বারী তাআলা নাত রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং পাশাপাশি বিভিন্ন কালামও শুনবো আমরা। আজকের অনুষ্ঠানে আলোচনা করার জন্য একটি বিষয় আমরা নিয়েছি, আপনাদেরকেও জানাবো কোন বিষয় নিয়ে আজ আলোচনা করছি। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত আর বরকতের কথা হাদিসে মোবারকার মধ্যে বর্ণনা করা হয়েছে, আর এর ফজিলতও দুনিয়াতেও অনেক মানুষ পেয়েছে আর পাবেই, আর আখেরাতেও এর প্রতিদান রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার যে বিভিন্ন ঘটনাগুলো শুনি আমরা, এ সম্পর্কিত মাদানী চ্যানেলে একটি প্রোগ্রাম হয়ে থাকে। আবার আমরা যখনই অনুষ্ঠান দেখি বা শুনি, সর্বপ্রথম মোবালিকে দাওয়াত ইসলামী দুরূদ শরীফের ব্যাপারেই আমাদেরকে উৎসাহ প্রদান করে। এক হজ কাফেলার ব্যাপারে এক সুপরিচিত ঘটনা বর্ণিত রয়েছে। একটি হজ কাফেলা নিজের দেশ থেকে হজের উদ্দেশ্যে রওনা করছিল, তো ওই হজ কাফেলার মধ্যে বাবা এবং ছেলেও ছিলেন। হঠাৎ করে বাবা অসুস্থ হয়ে পড়েন এবং তিনি সেখানেই মারা যান। মারা যাওয়ার পরে বাবার চেহারাটা পরিবর্তন হয়ে যায়, কালার রং পরিবর্তন হয়ে যায়, কুচ্ছিত হয়ে যায়, দেখার মতো ছিল না। কাফেলার অন্যান্য সদস্য যারা ছিল তারা তো নিজেদের মতো করে কাফেলার রওনা চলা কাফেলার জন্য বের হয়ে গেলেন, চলে গেলেন, কেননা তাদের অনেক পথ বাকি রয়েছে। ছেলে তো আর যেতে পারে না তার বাবার লাশ সামনে, তো সেখানে চিন্তিত অবস্থায় ছেলে বাবার লাশকে নিয়ে বসে আছে। হয়তোবা কিছু ভাবতেছিল কীভাবে করব, এখন দাফন কাফন কীভাবে হবে, মরুভূমিতে আশেপাশে কেউ নেই, এবং বাবার ইন্তেকাল, সব বিষয় নিয়ে খুব চিন্তিত অবস্থায় ছেলে বাবার লাশের পাশে বসা ছিল। আর এর মধ্যেই একটু ঘুমের ভাব তার মধ্যে চলে আসছে, তন্দ্রা ভাব। যখনই মানুষ বসে বসে ঝিমুনি আসে, চোখ বন্ধ হয়ে আসে, ক্লান্তও হয়ে পড়ে আর ঘুম চলে আসে, ওটা লং টাইমের হয় না, কারোটা 2 সেকেন্ড, কারোটা 5 সেকেন্ড, আবার কেউ 1-2 মিনিটও, এতটুকুই। ছেলে যখন এমন তন্দ্রা ভাব আসলো, চোখ লেগে আসলো, ওভাবেই তিনি দেখেন যে নুরানি চেহারাধারী এক ব্যক্তি তার বাবার লাশের পাশে আসছে এবং মুখের উপর থেকে চাদর সরালো, তার নুরানি হাত মোবারক ওই কালো কুচ্ছিত চেহারার উপরে মালিশ করে দিল, সাথে সাথে বাবার চেহারার রং পরিবর্তন হয়, নুরানি হয়ে গেল। আর এরপরেই ওই নুরানি চেহারাধারী ব্যক্তি সেখান থেকে বিদায় নিচ্ছিল। ছেলে ওই নুরানি চেহারাধারী ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, আপনি কে এই বিপদের সময় আমার বাবার, আমার এই বিপদের সময় আমাদের কাছে এসে এমন সহযোগিতা করলেন? তখন তিনি বললেন যে আমি হলাম তোমার আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার বাবা গুনাহের কারণে এই অবস্থা হয়েছে, সে আমার উপর দুরূদ শরীফ পাঠ করত আর ওই দুরূদ শরীফ আজ তাকে এই কঠিন বিপদের সময় মুক্তি দিয়েছে। আমরা যেখানেই থাকি না কেন, যে অবস্থাতেই থাকি না কেন, নবী পাক সাহিব লাউলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, অনুষ্ঠানের শুরুতে চলুন আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ তাআলা আজকের বিষয়ও জানাবো আপনাদেরকে, আর হামদে বারী তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ তাআলা। জি, কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিই।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون ألم يروا كم أهلكنا قبلهم من القرون أنهم إليهم لا يرجعون وإن كل لما جميع لدينا محضرون وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون ليأكلوا من ثمره وما عملته أيديهم أفلا يشكرون سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم ومما لا يعلمون وآية لهم الليل نسلخ منه النهار فإذا هم مظلمون والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون وآية لهم أنا حملنا ذريتهم في الفلك المشحون وخلقنا لهم من مثله ما يركبون وإن نشأ نغرقهم فلا صريخ لهم ولا هم ينقذون إلا رحمة منا ومتاعا إلى حين وإذا قيل لهم اتقوا ما بين أيديكم وما خلفكم لعلكم ترحمون صدق الله العظيم
سبحان الله سبحان الله الله মহান কুরআন পাকের মধ্যে কত সুন্দর দিক নির্দেশনা আমাদের জন্য দিয়েছেন এর মধ্যে নাজাত প্রাপ্ত যারা হবেন তাদের কথা উল্লেখ রয়েছে জাহান্নামবাসী যারা হবে জাহান্নামে যারা যাবে কোন কারণে যাবে তা উল্লেখ করেছেন এবং যে জাতি ধ্বংস হয়েছে কেন ধ্বংস হয়েছে তা উল্লেখ করা হয়েছে যে জাতি সফল হয়েছে সফলতার পিছনে রহস্য কী ছিল আল্লাহ তাআলা তাও বর্ণনা করেছেন এখন আপনার আর আমার দায়িত্ব এই কোরআনকে বুঝে কোরআন থেকেই সিদ্ধান্ত নেওয়া যে আমি কোন পথে আর কোন মতে চলব আল্লাহ বোঝার তৌফিক দান করুক দর্শক শ্রোতা আজকের এমন একটি বিষয় নিয়েছি প্রত্যেক ব্যক্তিকেই ওই সময়টা অতিবাহিত করতে হবে আপনি যতই টাকাওয়ালা হন না কেন পৃথিবীতে ওই সময়টা আপনাকে পার করতে হবে আর আপনি যতই গরিব হন না কেন ওই সময়টা আপনাকে পার করতে হবে জীবনে দুনিয়ায় থেকেই বা দুনিয়াতে যত বড় ক্ষমতাবান আপনি হন না কেন পৃথিবীতে যত ক্ষমতাবান ব্যক্তি ছিল সবাই এই এই সময়টাকে পার করেছে সেই সময়টা কি যে সময়টার নাম দেওয়া হয়েছে ধর্মীয় দিক থেকে মুমূর্ষ অবস্থায় একবার চিন্তা করে দেখি যে সময়টার নামই দেওয়া হয়েছে মুমূর্ষ অবস্থায় অর্থাৎ মুমূর্ষ অবস্থা তো সেই সময়টার অবস্থাটা কেমন যারাই এই সময় অতিবাহিত করছে এই সময়টা অতিবাহিত করে কেউ আর ব্যাক ফিরে আসেনি এমনটা হয়নি কি মুমূর্ষ অবস্থা অতিবাহিত করছে, সে পরবর্তী টাইমে সে ব্যাক করে আবার ফিরে আসছে। হয়তোবা এমন ব্যক্তি পাওয়া গেলে আমরা তার থেকে জিজ্ঞাসা করতে পারতাম যে ভাই মুমূর্ষ অবস্থায় আপনি কি পেয়েছেন, কি দেখেছেন আর আপনার সাথে কি ঘটেছে। এই লোকটা আর ব্যাক ফিরে আসে না আমাদেরকে সংবাদ দেওয়ার জন্য। মুমূর্ষ অবস্থা হলো আপনার পৃথিবীতে যতটুকু হায়াত ছিল তার লাস্ট সীমানা, আর ব্যাক করার টাইম নেই, সেখান থেকে আপনাকে ওই জগতে যেতে হবে, অর্থাৎ কবরের মুখ দেখতে হবে। এই মুমূর্ষ অবস্থা নিয়ে এক একজন এক এক মত পোষণ করছেন, বা এক একজন লেখক এক একভাবে লিখেছেন, বা এক একজন মাশায়েখ এক একভাবে উপদেশ দিয়েছেন, এবং কোরআন হাদিসের মধ্যেও এই মুমূর্ষ অবস্থা নিয়ে বিভিন্ন ধরনের সতর্ক বাণী আমাদেরকে জানানো হয়েছে। যেমন আমার বাংলাদেশে প্রায় সময় আমরা দেখি সিডর বা বন্যা, এগুলো আসার এক সম্ভাবনার আওয়াজ আমরা শুনি, এগুলো প্রচার হয়ে থাকে। তো ওই মুহূর্তে আমরা একটু অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করি, সতর্ক হওয়ার চেষ্টা করি। ঠিক মুমূর্ষ অবস্থা আপনাকে আমাকে পার করতে হবে দুনিয়াতে থেকেই, এটাও কিন্তু আগেই আমাদেরকে জানানো হয়েছে। এমন একটা টাইম তোমার জীবনে আসবে মুমূর্ষ অবস্থা, তখন আমার করণীয় কি, ওই মুহূর্তে ঈমানটা কিভাবে ধরে রাখতে পারি, ঈমানটা কিভাবে সালামত থাকবে। ওই মুহূর্তে অনেক কিছু ঘটে যাবে একজন মানুষের সাথে, ঘটে যায়। বিস্তারিত আলোচনা আমরা শুনবো মুবাল্লিগে দাওয়াত ইসলামী। আজ আমাদের সাথে আব্দুল মোতালিব ভাই আছেন এবং আমাদের নোমান ভাই আছেন, তাদের থেকে আজকের বিষয় নিয়ে কথাগুলো শুনবো, যাতে আমি একজন মুসলমান হিসাবে, আমারও যেহেতু এই সময়টা আসবে মুমূর্ষ অবস্থা, তো সেই সময় আসার পূর্বেই যে কাজগুলো করণীয় যাতে আমি করতে পারি। দর্শক শ্রোতা, আলোচনায় যাওয়ার পূর্বে রফিক রেজা ভাই আমাদের সাথে আছেন কুমিল্লার, আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। প্রায় সময় যখনই ঢাকায় আসেন তখন মাদানী চ্যানেলকে সময় দেন, শুকরিয়া আদায় করছি। আমরা তার থেকে হামদে বাড়িতে আল্লাহ শ্রবণ করি, এরপরে আজকের বিষয় নিয়ে আমরা আলোচনাও করবেন ইনশা আল্লাহ তাবারক তাআলা। জি রফিক ভাই,
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আসুন হামদে বাড়ি তালা পাঠ করার পূর্বে আমি নিয়ত করছি আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য হামদে বাড়ি তালা পাঠ করব। আপনারও নিয়ত করে নিন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, মনোযোগ সহকারে শ্রবণ করবেন।
হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তবু তরে মুস্তাফা ইসলাম পেলো এই ধরা, বললো ধর্ম হাতে দিলেন মুস্তাফা দয়া করলেন তার খোদা পাথর করল জিকিরুল্লাহ
মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা কালাম হামদে বারী তাআলা শুনতেছিলাম। আর রফিক ভাইয়ের মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা রফিক ভাই অনেকদিন পরে যেহেতু আমাদেরকে সময় দিয়েছেন, আবারও তার থেকে আমরা নাতে রসুল মকবুল শুনবো এবং অন্যান্য কালাম অনুরোধের কালামগুলো আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাবারক তাআলা। দর্শক শ্রোতা, আজকের বিষয় মুমূর্ষ অবস্থা, শুরু করব মোতালিব ভাই থেকে আলোচনা। এর আগে একটু দু একটা কথা বলেনি দর্শককে, হয়তো বা আমরা যারা একটু বুঝদার বা বুঝ হয়েছে আমাদের যে ভালো মন্দটা শিখছি, এরপর থেকে আজ পর্যন্ত আপনার আমার সংসারেও আপনার আমার ঘরেও আত্মীয়র মধ্যেও হয়তোবা এমন পরিস্থিতি শিকার হয়েছে কি আমার কোনো কাছের আত্মীয় আমার নানা দাদা বা নিজের আত্মীয় স্বজনের মধ্যেও কেউ মুমূর্ষ অবস্থা অতিবাহিত করছে, ওই মুহূর্তটা আপনার কেমন ফিল হয়েছিল? আমি অনেকের বেলায় এরকম দেখেছি, ফোন করে খুব কান্না করতেছিল, ভাই আমার বাবার অবস্থা খুবই খারাপ, মুমূর্ষ অবস্থায় আছে, দোয়া করবেন, যদি হায়াত থাকে তবে আল্লাহ যেন সুস্থ করে দেয়, হায়াত না থাকলে ইমানের সাথে যেন আল্লাহ নিয়ে যায়। একজন সন্তান নিজের বাবার ব্যাপারে কখন এই কথাটা বলে, আল্লাহ যদি আমার বাবার হায়াত থাকে তবে কষ্ট দূর করে আমার বাবাকে সুস্থ করে দাও, আর যদি হায়াত না থাকে আল্লাহ তুমি কষ্ট দিও না ইমানের সাথে নিয়ে যাও, এমন পরিস্থিতি যখন সে চোখের সামনে দেখে তখনই সন্তান এমন দোয়াটাই করে আল্লাহ তাআলার দরবারে। তো মুমূর্ষ অবস্থা এটা না যে চোখের পলকেই সময়টা পার হয়ে গেল, আল্লাহ এমনটা না। আমরা মোতালিব ভাই থেকে কিছু কথা শুনি, এরপর ইনশাআল্লাহ তাআলা আরো কিছু আরোস করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি ভাই,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমরা আমাদের সমাজে বা সর্বত্র একটা কথা আমরা জানি বা আমরা শুনে থাকি, মানুষ মাত্রই মরণশীল।
জি,
শুধু যে মানুষ মাত্রই মরণশীল বিষয়টা এরকম নয়, প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করবে। আর এই ঘোষণাটা স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ ভোগ করবে, প্রত্যেক প্রাণীকে এর স্বাদ পেতে হবে। হয়তো কারো কাছে এই স্বাদটা মধুর হবে, কারো কাছে অনেক তিক্ত হবে,
তিক্ত হবে,
কেউ হয়তো সহ্য করার মতো অবস্থায় থাকবে না, অনেকে হয়তো ভাববে যে দুনিয়া থেকে জেলখানা থেকে আমি মুক্তি পেলাম, এটা ব্যক্তির আমলের উপরে নির্ভর করবে। পৃথিবীতে অসংখ্য মানুষ এসেছে, আসবে, আসতে থাকবে কিয়ামত পর্যন্ত, কিন্তু অসংখ্য মানুষ এমন আছে যাদের নাম নেওয়ার পর আমরা রহমাতুল্লাহ আলাই রাদিয়াল্লাহ তাআলা আনহু বলে থাকি, কারণ তারা আল্লাহ তাআলার কাছে মাকবুল হয়েছে বিদায়, হাজারো বছর পরে মানুষ তাদেরকে সম্মানের সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করে, এটা তাদের আমলের উপর, তারা আমল ওই রকম করেছে। আবার কিছু মানুষ এরকম আছে যাদের নাম নাই তো মানুষ ঘৃণার সাথে নেয়,
ঘৃণার সাথে নেয়,
তারাও তাদের আমলের উপর ভিত্তি করে। এখন হচ্ছে মুমূর্ষ অবস্থা, মানুষ যখন মৃত্যু অবস্থায় থাকে তার কিছু করণীয় আছে, ওই ব্যক্তির কিছু করণীয় আছে আর তার পাশে যারা আত্মীয় স্বজন আছে তাদের কিছু করণীয় কাজ আছে। ব্যক্তির ক্ষেত্রে যদি আমরা বলতে যাই তো কিছু জায়গায় আল্লাহ তাআলা নিজেই ইরশাদ করে দিয়েছেন যে তোমাদের মধ্যে যদি কারো বুঝতে পারো যে তোমার মৃত্যু চলে এসেছে, বোঝা তো যায় অনেক ক্ষেত্রে, তখন তার কিছু করণীয় আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলে দিয়েছেন। প্রথমত আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুতিবা আলাইকুম ইযা হাদার আহাদুকুমুল মাউত ইন তারাকা খায়রানিল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা বিল মারুফ হাক্কান আলাল মুত্তাকিন। এতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মধ্য থেকে কারো যদি মৃত্যু চলে আসে এবং সম্পদ রেখে যাও, সম্পদ রেখে যাচ্ছ, আর স্বাভাবিকভাবে মানুষ তো আর সব কিছু নিয়ে যায় না সাথে, তার সম্পদ থেকে যে স্থাবর অস্থাবর বিভিন্ন ধরনের সম্পদ থাকে তার, তো সেই ব্যাপারে আল্লাহ তাআলা তাকে ওসিয়ত করার জন্য আদেশ দিচ্ছেন, ফরজ করে দিচ্ছেন যে তুমি ভালোভাবে তোমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরভাবে ভালোভাবে ন্যায়সঙ্গত ওসিয়ত করো, হক কোন আলেল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের উপর দায়িত্ব, তাদের হক যেন তারা ওসিয়ত করে যায়। পরবর্তীতে দেখা যায় মৃত্যুর পর এরকম অসংখ্য ঘটনা সামনে আসে যে বাবা মারা যাচ্ছে মৃত্যুর সময় বা মৃত্যুর পরে ভাই বারাদার বা রক্তের যে বন্ধনটা আছে এই সামান্য কিছু সম্পদের জন্য বা ওসিয়ত ঠিকভাবে না করার জন্য দেখা যায় যে সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যায়, যে সম্পর্কের ব্যাপারে কোরআনে পাকের মধ্যে এরশাদ এসেছে সম্পর্কে বজায় রাখার ব্যাপারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সম্পর্ক বজায় রাখার জন্য এই ওসিয়ত না করার কারণে বা সঠিকভাবে সমাধান না দেওয়ার কারণে এই সম্পর্কের মাঝে ফাটল তৈরি হয় এবং ভাই বোন আত্মীয় স্বজনদের যে একটা মধুর সম্পর্ক সেই সম্পর্কের মধ্যে অনেক সময় দেখা যায় যে ব্যাঘাত বা ফাটল সৃষ্টি হচ্ছে। তো প্রথমত আমাদের করণীয় হচ্ছে মৃত্যুর সময় অবশ্যই ওসিয়ত করে যাব সঠিকভাবে যেন আমার সম্পদের বণ্টন হয়।
রাইট,
মৃত ব্যক্তির ইন্তিকালের পর তার যে সম্পদ রয়েছে তার সেই সম্পদ থেকে তার কাফন দাপন তার যে যাবতীয় খরচ আছে সেগুলো দেওয়ার পর যত যতভাবে ইসলাম যেভাবে বণ্টন করতে বলেছেন সেভাবেই ওসিয়ত করবে। আর ওসিয়ত এই নয় যে আপনি আপনার এক সন্তানকে ভালোবাসলেন আর তাকে বললেন যে তুমি এটা নিয়ে নাও তুমি ওইটা নিয়ে নাও, এরকম করা যাবে না। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা কদ আতা যি হাক্কিন হাক্কাহু লা ওয়াসিয়াতা লিওয়ারিসিন, যে আল্লাহ তাআলা প্রত্যেক হকদারকে তার হক আদায় করে দিবেন। অতপর বলেন যে ওয়ারিসের জন্য কোনো ওসিয়ত নাই। ওসিয়ত নাই বলতে এখানে বলা হচ্ছে যে আপনি অতিরিক্তভাবে তার জন্য কারোর জন্য আপনি নির্ধারিত করতে পারবেন। আপনার তিন ছেলে আছে, পাঁচ ছেলে আছে, ছয় ছেলে আছে, এখন আপনি কারোর জন্য অতিরিক্তভাবে যে সে এটা ভোগ করবে এটা আপনি বলে যেতে পারবেন না, কারণ ওয়ারিস হিসাবে আপনার সন্তান হিসাবে প্রত্যেকের সমান হক রয়েছে, অধিকার রয়েছে। এটা গেল একটা। তারপর হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন ওয়াল্লাযীনা ইতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াদারুনা আযওয়াজা ওয়াসিয়্যাতান লি আযওয়াজিহিম মাতাআন ইলাল হাওলি ওয়া গায়রা ইখরাজ, অন্যত্র আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে থেকে যখন কেউ মৃত্যুবরণ করবে তখন যেন তার বিবিগণদের জন্য স্ত্রীদের জন্য ওসিয়ত করে যায় তারা যেন তাদের জন্য এক বছরের বরণ পোষণ করা হয় ভালোভাবে। এই আয়াতটা নাজিল হওয়ার পর আরও একটি আয়াত নাজিল হয়। এই আয়াতের মধ্যে স্ত্রীদের ইদ্দত ছিল এক বছর,
জি,
স্বামী যখন মারা যাবে তারা ইদ্দত পালন করবে এক বছর, আর এই এক বছর তাদের জন্য কষ্ট না দেওয়া হয়, তারা যেন ওই সংসারে ওই ঘরের মধ্যে ভালোভাবে থাকতে পারে, তার আত্মীয় স্বজন যারা ছিল তাদেরকে ওসিয়ত করে যাওয়া যে হ্যাঁ আমার স্ত্রী থাকবে, তার যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ঘোষণা এসেছে ইদ্দত পালন করতে হবে, সে যাবে কোথায়, তার তো একটা তার তো পেট আছে, তারও তো জামা কাপড়ের প্রয়োজন, ভাতের প্রয়োজন,
একটা বেঁচে থাকার জন্য কত কিছুই তো প্রয়োজন,
বাসস্থানের প্রয়োজন, এই যাবতীয় বিষয়গুলো। স্বামী মারা গেলে দেখা যায় আমাদের সমাজে মহিলারা পরবর্তীতে
পরিত্যক্ত হয়ে যায়,
হ্যাঁ, কেউ অনেক দুঃখ কষ্টের সম্মুখীন হয়, যারা আত্মীয় স্বজন আছে তারাও তাকে ভালোভাবে দেখতে চায় না। তো এই ক্ষেত্রে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে তার ব্যাপারে যেন ওসিয়ত করে যাওয়া হয় আত্মীয় স্বজনদেরকে যে আমি তো মারা যাব, মৃত্যু আমার ঘনিয়ে এসেছে, তবে আমি মারা যাওয়ার পর স্ত্রীকে যেন আমার ওয়াইফকে যেন কষ্ট না দেওয়া হয়, তার ভরণ পোষণটা যেন ঠিকভাবে হয়। আমাদের দেখা যায় সমাজের মধ্যে যে যে ভাই বেঁচে থাকলে তার এই স্ত্রীকে মানুষ সম্মান করত ভাইয়ের সম্পদের কারণে, ভাইয়ের উপার্জনের কারণে, কিন্তু ব্যক্তিটা যখন মারা গেল তার অর্ধাঙ্গিনী তার সহধর্মিনী এই মহিলাটা তার পিতামাতা সবাইকে ছেড়ে তার সাথে এসেছিল, সকল আশা ভরসা এই ব্যক্তির উপরে সে বেঁধেছিল, কিন্তু ব্যক্তিটা যখন মারা যায় তখন সে যেন ছন্নচারা হয়ে যায়, অসহায় হয়ে যায়, জগতে যেন আর কিছু কুল কিনারা নাই। তো তাদের ব্যাপারে আমাদেরও ভাবা উচিত যেন মৃত্যুর পর এমনিতে তো সে অসহায় হয়ে গেল, তার যে সরপরস্ত তার যে অভিভাবক সে ইন্তিকাল করেছে, এখন আমরা যারা আছি আমরাও যদি তার সাথে এরকম করি তাহলে সে যাবে কোথায়।
রাইট রাইট রাইট।
তো অবশ্যই যারা আছে এখনও যারা আছে তো অবশ্যই স্ত্রীদের ব্যাপারে ওসিয়ত করে যাওয়া পিতামাতারকে যদি এরকম অবস্থা হয় যেন এর সাথে দুর্ব্যবহার না করা হয়। পরবর্তীতে এক বছরে ইদ্দতকে কমিয়ে আনা হয়েছে চার মাস দশ দিনের মধ্যে, এই আয়াতটিও নাজিল হয়েছে ওয়াল্লাযীনা ইতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াদারুনা আযওয়াজা ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরি ওয়া আশরা, যে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের মধ্যে থেকে যদি কেউ ইন্তিকাল করে তাহলে যেন তাদের বিবিগণ নিজেদেরকে চার মাস দশ দিন হেফাজতে রাখে। তো এই এই আয়াতের মাধ্যমে ওই এক বছর যে ইদ্দত ছিল সেটাকে চার মাস দশ দিন
করা হয়েছে।
তো এভাবে মৃত্যুর পূর্বে যে ব্যক্তি যারা আছেন তাদের এই করণীয় কাজগুলো হচ্ছে ওসিয়ত করে যাওয়া, সন্তানদের ব্যাপারে ওসিয়ত করা, স্ত্রীর ব্যাপারে ওসিয়ত করা, মা বাবাদের ব্যাপারে ওসিয়ত করা। ওসিয়ত হচ্ছে একটা অন্যতম একটা বিষয় ইসলামের মধ্যে।
এটা নির্ধারিত তো নেই যে হয়তো বা ২০২৪ আমি ইন্তেকাল করব, এখন 23-এর শেষের দিকে আমি আমার ওসিয়তনামাটা লিখে রাখি, এমনটা তো নেই, কারো কারো জানা নেই। আমি 24-এ না 25-এ না 26-এ কেউ আমরা জানি না, তো উপযুক্ত সময়ে আমাদের ওসিয়তনামাটা লিখে যাওয়া উচিত। কেবলা শাইখ তরিকা তামির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া নামাজের আহকাম কিতাবের মধ্যেও ওসিয়তনামা লেখা এবং কি লেখবে তার মধ্যে, কি কি থাকবে তার মধ্যে, পুরো ডিটেলস কিন্তু এখানে বর্ণনা করেছেন তিনি। আমরা নামাজের আহকামের শেষের দিকটা যদি একটু অধ্যয়ন করি তবে বুঝতে পারবো ওসিয়তনামা আমার জন্য কতটা গুরুত্ব রাখে। আমি মারা যাওয়ার আগে জানাজাকে পড়াবে আমির হোসেনের সেটাও নির্ধারণ করে দেওয়ার জন্য বলেছেন, আমার গোসলকে করাবে সেটাও নির্ধারণ করার জন্য বলেছেন আগেই, যেন আমি মারা যাওয়ার পরে আমার অরির যারা থাকবে বা আমাকে যারা দাফন কাফনের ব্যবস্থা করবে তারা যেন আমাকে ভুল আকিদা সম্পন্ন লোকের হাতে তুলে না দেয়। এই বিষয়টাও এখানে সতর্ক করেছেন। তো আমার মুতালিব ভাই তো মুমূর্ষ অবস্থা আসার আগের কিছু ঘটনা বা কিছু করণীয় আমাদের সামনে তুলে ধরলেন, আর এরপরেই আমাদের মুমূর্ষ অবস্থা শুরু হয়ে যায়। মুতালিব ভাই যেটা বললেন যে এক একজন মানুষের সাথে এক এক রকমের ব্যবহার করা হয় মুমূর্ষ অবস্থায়। আমি দুই চার দিন আগেই মনে হয় একটা প্রোগ্রামে বলছিলাম যে পরীক্ষার হল দেখতে সবার জন্য একরকমেরই, হয়তো রফিক ভাইও পরীক্ষা দিয়েছেন কখনো স্কুল কলেজে, পরীক্ষার হল বাহির থেকে দেখতে সবার জন্যই পরীক্ষার হল একই রকমের। এই পরীক্ষার হলে যে ছাত্রগুলো বসে তারা সবাই এক না,
এমনকি পরীক্ষার যে প্রশ্ন আসে সেটাও কিন্তু একই রকমের
আসে, কিন্তু লেখার ধরনটা, উত্তর দেওয়ার ধরনটা প্রত্যেকটা ছাত্রের বেলায় ভিন্ন 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 পাবেন। যারা টিচার কখনো ছিলেন, যারা আমরা সহজ ভাষায় যেটাকে বলি খাতা কাটার ব্যাপারটা, কাগজ কাটার, পেপার কাটার, প্রশ্নের উত্তরগুলো আমরা যখন কাটতে বসি, যারা এই কাজগুলো করছেন আমরা দেখি একই প্রশ্নের উত্তর যত ছাত্র নিজে 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 নিজের মতো করে এর উত্তরগুলো দিচ্ছে, কেউ বইয়ের মতো করে দিচ্ছে, কেউ নিজের মতো করে দিচ্ছে, আবার বইয়ের প্রশ্নের উত্তরটাও মিল নেই, অনেকেই অনেক রকমের শব্দ এদিক সেদিক করে দিচ্ছে। অর্থাৎ পরীক্ষার হলটা দেখতে সবার দৃষ্টিতে একই রকম পরীক্ষার হল, কিন্তু এর মধ্যে যারা আছে, পরীক্ষা যারা দিচ্ছে, প্রত্যেকটা পরীক্ষার্থী ভিন্ন ভিন্ন রূপে পরীক্ষা দিচ্ছে। ঠিক এই মুমূর্ষ অবস্থা সবার জন্য আসবে। তো এই পরীক্ষার্থীর মতো এক একজনের সাথে এক এক রকমের ব্যবহার করা হবে। একটি হাদিসে পাক আমিরুল সুন্নাত দামাত বারকাতুল্লাহ আলিয়া কোনো কিতাবের মধ্যে লিখেছেন, অনেক পুরানো কিতাব, আমি পড়ছিলাম অনেক আগের এটা, যে যখন মানুষ মুমূর্ষ অবস্থায় থাকে তাদের ব্যাপারটা নিয়ে আমিরুল সুন্নাত লেখেন কি হাদিসে মোবারক এটা, যে মানুষের শরীরের মধ্যে যদি এমন কিছু ঢুকানো হয় চামড়ার ভিতরে যেটা বড়শি যেটা আছে না মাছ ধরার বড়শি এই রকমের হবে, যখন ভিতরে ঢুকাবে তখন তো এক যন্ত্রণা দিবে, এরপরে ওটা যখন টেনে বের করবে আর বের করার সময় ভিতরের গোস্ত, হাড্ডি, রক্ত, মাংস এর সাথে ঘুরে চলে আসবে, এ তো কিছুই না। মুমূর্ষ অবস্থায় যে কষ্টগুলো মানুষ তার আমলের কারণে যে পেয়ে থাকে, যেমন আমল তেমনই তার ওই পরীক্ষাটা হয়ে থাকে। কোনো এক কিতাবের মধ্যে লেখা হয়েছে মুমূর্ষ অবস্থায় কারো জন্য এমন অনুভব হয় পৃথিবীর সকল ভার সকল ওজন আমার বুকের উপরে দিয়ে রাখা হয়েছে, শ্বাস নেওয়াটা, নিঃশ্বাস ছাড়াটা এত কষ্টদায়ক হয়ে যায় যে আর শ্বাস না নিতে পারলেই মনে হয় ভালো হতো, এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে যায় মানুষ মুমূর্ষ অবস্থায়। তিনি মনে করেন কি পুরো পৃথিবীটাই আমার উপরে উঠিয়ে দেওয়া হয়েছে, আর একটা মুহূর্ত যদি আমি শ্বাস না নিতে পারতাম তবেই আমার জন্য ভালো, আর তো নিতে পারতেছি না, আমি শ্বাস তো টানতে পারতেছি না, এত ওজন হয়ে যায়, এত ভারী হয়ে যায় পৃথিবীটা তার জন্য। তখন সে এটাই দোয়া করে, যদি আর শ্বাসই না নেওয়া হতো এখানেই যদি শেষ হয়ে যেত, এরকমের। আচ্ছা, এই ব্যাপারটা কিন্তু কাল কিয়ামতের ময়দানের ব্যাপারে হাদিসটা আসছে, কিয়ামতের ময়দানে মানুষ এটা বলবে হিসাবের দরকার নেই, যদি জাহান্নামে যেতে হয় তো জাহান্নামে পাঠিয়ে দিক, আমি আর এখানে দাঁড়িয়ে থাকতে পারি না, এই হাসরের ময়দানে কিয়ামতের ময়দানে আমি দাঁড়িয়ে থাকতে পারি না, যদি আমার ফয়সালা জাহান্নামের হয়ে যায় তো জাহান্নামে আমাকে দিয়ে দেখ, কিন্তু এখানে থাকাটা, কিয়ামতের ময়দানে থাকাটা অসম্ভব। ঠিক মুমূর্ষ অবস্থায় এমন কিছু ঘটনা মানুষের সাথে ঘটে যায়, বললাম না ব্যাক করে সেখান থেকে আর আসে না মানুষ, আর ওখান থেকে না আসার কারণে তার পরিস্থিতিটা আমাদের সাথে সে বর্ণনা করতে পারে না।
ভ্রান্ত মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মাঝে, আমরা যে আমাদের জোরে যদি আমাদেরকে টোকাও দেওয়া হয়, আমরা একটা ব্যথা অনুভব করি, প্রত্যেকটা জায়গায় প্রাণ আছে। তো সেই প্রাণটাকে যখন আপনার থেকে বের করা হবে, যে এক জায়গায় ধরলে আরেক জায়গায় ব্যথা পায় না, কিন্তু আমাদের সবটাকে চিপে চিপে বের করা হবে, অর্থাৎ সব কিছু তছনছ করে দিবে ভিতরের, তারপরে গিয়ে আপনার প্রাণটা বের হবে। ওই হচ্ছে মুমূর্ষু অবস্থা।
তো মুমূর্ষু অবস্থার অনেক দৃশ্য
রয়েছে
মুতালিব ভাই, চোখে পড়েছে আমার। একজনকে মানে শেয়ার করা মানুষের সাথে, যাতে করে আমরা আমার নিজের আমলকে ভালো করতে পারি। সুস্থ মানুষ যে কোনো অসুস্থতার কারণে সে দুই দিন ধরে বিছানায় মুমূর্ষু অবস্থায় তিনি আছেন, হঠাৎ করে বলে আমার পা নাড়াতে পারি না, একটু পরে বলে আমার কোমর পর্যন্ত কোনো শক্তি পাচ্ছি না আমি, একটু পরে তিনি বলতেছে আমার বুক পর্যন্ত আমার কোনো শক্তি নেই, শ্বাস ছাড়াটার মতো কোনো অপশন আমি পাচ্ছি না। ধীরে ধীরে মুখগুলো এলোমেলো হয়ে গেল, চোখটা বড় বড় করে দিল। এক একজনের এক এক রকমের হয়। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম শেষ মুহূর্ত, যেটা দুনিয়ার হায়াতে মোবারকা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজরাইল আলাইহিস সালামকে কি বলেছিলেন, আজরাইল এই কষ্ট যদি আমার উম্মতি পায় তবে সেটা সহ্য করতে পারবে না। অথচ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কেমন সুন্দর আচরণ করা হয়েছে, কত ভালোভাবে, কত সম্মানের সাথে রুহ মুবারাকটাকে বের করা হয়েছে। তারপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের সাথে যদি এমনটা হয় তবে আমার উম্মত এটা সহ্য করতে পারবে না, তাদের জন্য আরও সহজ করে দাও। এই মুমূর্ষু অবস্থাটা, রুহটা বের করা আরও সহজ করে দাও, যেখানে নবী রসুলদের অবস্থা এমন, অন্যান্য নবীদের ব্যাপারও আসছে তাদের মুমূর্ষু অবস্থা, অর্থাৎ রুহটা তাদের কীভাবে বের করবে। এক নবীর ব্যাপারে আসছে না, বনি ইসরায়েলের জমানার, তিনি বললেন আমি দেখতে চাই যে রুহটা কীভাবে বের করা হয়, তার কষ্টটা কেমন আমি অনুভব করতে চাই। মাকতাবাতুল মদিনার কিতাবের মধ্যে এটাও আসছে। তো তিনিও অনুভব করলেন রুহটা কীভাবে বের করা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। আমরা একটি নাতে রসুলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি, এরপরে নোমান ভাই আমাদের সাথে আছেন, তার থেকেও কিছু আলোচনা আমরা শুনবো ইনশাআল্লাহ তাবারাকা তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
জীবনে হবে কি দি আর তোকে হো না
তালা কবুল করে নিক, আল্লাহ তালা সহজ করে দিক আমাদের জীবনের পথ চলাগুলো। আল্লাহ তালা আমাদের মুমূর্ষু অবস্থায়ও যেন আমরা নিজের ইমানকে ধরে রাখতে পারি। ইমান নষ্ট করার জন্য যে সকল কুমন্ত্রণা চালানো হবে, আল্লাহ তালা সেখান থেকেও যেন আমাদেরকে হিফাজত দান করে। কয়েকটা কল নিই, নোমান ভাই এরপরে আসবো আপনার কাছে ইনশাআল্লাহ তালা। জি, দর্শকের কল শুনিয়ে দিন আমাদেরকে।
সন্দীপ খানা, আমার নাম হলো মোহাম্মদ তাওকর। আমি আপনাদের মাদানী চ্যানেলটা দেখতেছি, মাদানী চ্যানেলটা অনেক প্রিয়, ভালো লাগতেছে।
মাশাআল্লাহ, মাদানী চ্যানেল দেখতেছেন, আপনার কাছে ভালো লাগে। এই ভালো লাগার কথাগুলোই আপনি অপর মুসলমান ভাইদের সাথে শেয়ার করেন, নেকির দাওয়াত দেন, মাদানী চ্যানেল দেখার সবাইকে সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দাও।
মোহাম্মদ বেলায়েত হোসেন, আমি একটি কালাম শুনতে চাই। প্রিয় মদিনা দূরে যাবো কেমন করে,
প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, ইনশাআল্লাহ তাবারাকাতাল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত চলে আসলে, তার আহ্বান তার ডাক চলে আসলে অবশ্যই আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। আর আপনাকে আগে থেকেই প্রস্তুত থাকতে হবে, পাসপোর্ট রেডি রাখেন, ইন্তজাম করতে থাকেন, আল্লাহ রসুলের ডাক আসলে অবশ্যই হয়ে যাবে, কালাম আপনাকে শোনাবেন ইনশাআল্লাহ তাবারাকাতাল্লাহ। রফিক ভাই নোট করে রাখেন, কালাম শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। জি পরবর্তী কল দেন।
আমি যেমন থানা কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট, আমার শামসুল হক। আমি প্রতিদিনই আমাদের এই চ্যানেলটুকু দেখি এবং খুব ভালো লাগে, মাশাআল্লাহ আল্লাহ যেন প্রতিদিনই দেখায়।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিক, সাথেই থাকবেন এভাবে করে আশা রাখি। পরবর্তী কল দেন।
আমি ঢাকা থেকে বলছি, আপনাদের মাদানী চ্যানেল আমরা দেখতেছি, অনেক ভালো লাগে। আমি একটা গজল শুনতে চাই, সোনার মদিনা আমার প্রাণের মদিনা।
গজল শুনতে চেয়েছেন, ঢাকা থেকে তিনি কল করেছে, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, এটাও শুনবো আমরা রফিক ভাই থেকে ইনশাআল্লাহ তাবারাকাতাল্লাহ। পরবর্তী কল দেন।
জামালবাড়ি থেকে বলছিলাম, আমার নাম মোহাম্মদ মুস্তাকিম। আমরা প্রতিদিন এই চ্যানেল দেখে আমাদের কাছে খুব ভালো লাগে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে নিক, সঙ্গে থাকার জন্য শুকরিয়া আদায় করছি। পরবর্তী কল দেন।
আমার নাম মোহাম্মদ তানজিদ, চট্টগ্রাম। আমি একটি গজল শুনতে চাই, মদিনা মদিনা আমাদের মদিনা।
চট্টগ্রাম থেকে কল দিয়েছেন আপনি, মদিনা মদিনা আমাদের মদিনা, এই কালামটিও শুনতে চেয়েছেন আর রফিক ভাই থেকে আমরা ইনশাআল্লাহ তাআলা শুনবো কালাম। আগে কিছু আলোচনা করে নেই, নোমান ভাই কিছু মাদানি ফুল দিবেন আমাদেরকে ইনশাআল্লাহ তাআলা। জি নোমান ভাই,
মুমূর্ষু অবস্থা, এই বিষয়ে আমরা শুনছি মাশাআল্লাহ, এটা কি আমাদেরকে শিক্ষা দেয় মুমূর্ষু অবস্থা? এবং মুমূর্ষু অবস্থা সম্পর্কে আমাকে জানতে হবে, যদি আমি কোরআনে কারিম পাঠ করি, করতে করতে 26 পারা সুরা কাফের 19 নম্বর আয়াতে যদি আমি যাই, যদি এর অনুবাদ যদি আমি পড়ি, কাঞ্জুর ইমান এর অনুবাদ যদি আমি বের করি, এখানে এর অর্থ কী লেখা রয়েছে? এর মধ্যে অর্থ লেখা রয়েছে, এবং মৃত্যুর যন্ত্রণা এসে পড়েছে সত্য সহকারে।
জি,
এটাই হলো তা যা থেকে তুমি পালন করেছ। এখন আমরা এই মৃত্যুর থেকেও কী করি? পালন করি। তো এই মুমূর্ষু অবস্থায় আমাদেরকে আরও শিখতে হবে, যদি শিখতে হয় জানতে হয় আমাদেরকে হাসপাতালে যাইতে হবে। হাসপাতালে যদি যাই দেখি কত বেডের মধ্যে পড়ে রয়েছে, কত ব্যক্তি কি কষ্ট সহকারে। এই মুমূর্ষু অবস্থা খুবই কঠিন, খুবই মারাত্মক, আর এটা হচ্ছে মৃত্যুর সময়কারে যন্ত্রণা দেওয়া হয়। হাদিসে কারিমা এসেছে, হযরত আমিরুল মোমিনীন হযরত সাইয়েদুনা ওমর ফারুকী আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, হে কাহাবুল আহাবার, তুমি আমাকে মৃত্যু সম্পর্কে বলো, এই সম্পর্কে আমাকে জানাও, আমি তোমার কাছ থেকে শুনতে চাই। তখন বলে, হে আমিরুল মোমিনীন, মৃত্যু হলো ওই ডালের নেই যাতে অসংখ্য কাঁটা রয়েছে। হে আমিরুল মোমিনীন, তা কোনো মানুষের পেটে এইভাবে প্রবেশ করানো যে প্রতিটি কাঁটা কোনো না কোনো শিরার সাথে আটকে যায়, অতঃপর কোনো ব্যক্তি একে জোরে টান দিল, ফলে যতটুকু বের হওয়ার তা বের হয়ে গেল, আর যা অবশিষ্ট থাকার তা অবশিষ্ট
থেকে গেল। আল্লাহ আল্লাহ আল্লাহ।
তো মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন রয়েছে। এই মৃত্যুর যন্ত্রণা মানুষকে যদি আমরা দেখতে যাব কোনো ব্যক্তির কি অবস্থা, যেমন কিতাবের মধ্যে এসেছে, যখন কোনো ব্যক্তি মৃত্যুর যন্ত্রণার অবস্থায় থাকে, তো ফেরেশতারা ওই ব্যক্তিকে চারদিক থেকে সে ফেরেশতাকে দেখতে পারে। যদি সে ভালো আমল করে থাকে, তাহলে সে রহমতের ফেরেশতাকে দেখতে পারবে এবং মৃত্যুর সময় তার ঈমানও নসিব হয়ে যাবে। আর যদি সে খারাপ আমল করে, তাহলে সে আজাবের ফেরেশতাদেরকে দেখতে পারবে এবং সে কান্না করতে থাকবে এবং হায় হাতা হায় হাতা আমি কী করেছি, এবং এই সময় তার চেহারা কালো হয়ে পড়বে। সেই সময় তার তওবার আর দরজা খোলা থাকবে না, তখন তার অবস্থা কী হবে? তো আমাদেরকে প্রতিটি মুহূর্তে আমাদেরকে কী শিক্ষা দিচ্ছে এই মুমূর্ষু অবস্থা? এই প্রতিটি মুহূর্ত অর্থাৎ প্রতিটি দিন এবং রাত আমাদেরকে কী শিক্ষা দিচ্ছে? আমরা তো দিন কেটে যাচ্ছে আমরা খুশিতে পার করে দিচ্ছি, রাত কেটে যাচ্ছে আমরা রাতকে খুশিতে পার করে দিচ্ছি, কিন্তু না, দিন আমাকে প্রতিদিন বলে যাচ্ছে এই দিন যা করার রয়েছে করে নাও, রাত আমাকে প্রতিদিন বলে যাচ্ছে এই রাত আমি এসেছি আজ রাতে যা করার রয়েছে করে নাও, আর যদি না করি তো আমরা তো আজ আমরা ওই মৃত্যুকে ভুলে বসে রয়েছি। আমরা কি কি স্মরণ করে রেখেছি? দুনিয়াকে, এই দুনিয়ার ভালোবাসা লোভ লালসা নিজের মধ্যে আমরা আয়ত্তে নিয়ে এসেছি। এখন আমাকে কিভাবে করে দুনিয়ার প্রেমে মগ্ন থাকতে হবে, এই নিয়ে চিন্তা ভাবনা কিন্তু মৃত্যুকে ভুলে বসেছি। একটি ঘটনা রয়েছে এরকম, জাকির ভাই বানি ইসরায়েলের একজন ব্যক্তি ছিল, সে খুবই অহংকার। তো সে একজনের সাথে তার বাড়িতে বসেছিল, এর মধ্যে সে হঠাৎ করে দেখতে পেল একজন
জি
ব্যক্তি তার ঘরের ভিতরে প্রবেশ করল। এখন সে তাকে বলছে, তোমার এত বড় সাহস, তুমি কার অনুমতি ছাড়া আমার বাড়িতে প্রবেশ করেছো? তখন সেই ব্যক্তি বলছে, আমি হচ্ছি মালাকুল মওত, এবং আমি অনুমতি নিয়ে তোমার বাড়িতে প্রবেশ করেছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য। বলছে, আমাকে কেন নিয়ে যাবা, এর রহস্য কি, এর কারণ কি? বলছে, তোমার সময় হয়ে গিয়েছে, তুমি আর এখানে থাকবা না, আর যদি তুমি ভালো আমল করে থাকো তাহলে তোমার জন্য ভালো স্থান রয়েছে জান্নাত, আর তুমি তো খারাপ আমল করো
তবে জাহান্নাম।
সে খারাপ আমল, কেননা অহংকারী ব্যক্তি ছিল, তো সে খারাপ আমল করেছে। তো বলছে, এখন তোমাকে নিয়ে যাব সেই স্থানে যেখানে তোমাকে সারা জীবন কষ্টতে পড়তে হবে। এই কথা শুনে সে ধপ করে জমিতে পড়ে গেল আর সে মারা গেল, এবং তার পরিবারের সবাই চেঁচামেচি করতে লাগলো। এই কথাগুলো যদি তার পরিবারের মানুষরা জানতে পারতো তাহলে তারা সেই সময় মারা যেত।
মুমূর্ষ অবস্থা যদি একটা উদাহরণ দেই দুনিয়াবি, তখন দুনিয়াতে যেই বিষয়গুলো দেখা যায় ওটা ওই মুমূর্ষ অবস্থায় এমন করেও কোনো লাভ হয় না। যেমন মোতালিব ভাই আমার বস আছে, তিনি আমাকে ফোন করলো নতুন একটা নাম্বার দিয়ে, ফোন করে নর্মালি কথা বলতেছে, আমি জিজ্ঞাসা করলাম কে, বললো আমি মোতালিব। ভাই আপনি কোন মোতালিব? হাজারো মোতালিব বাংলাদেশে বস, কিন্তু না বোঝার কারণে বলতেছে, ভাই আপনি যে অফিসে কাজ করেন আমি ওই অফিসে আছি। ভাই আমার অফিসে তো কোনো মোতালিব নেই, যখন বলবে আমি সিও সাহেব আপনার মোতালিব। জি 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 স্যার 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 জি জি হুকুম হুকুম, কি কি করতে হবে বলেন। আফসোস, এই মুমূর্ষ অবস্থায় ওই স্যার স্যার করেও কোনো আর স্যার বলার তো সময়ই পাবেন না আপনি। বলা হয় গুণাগার ব্যক্তির জন্য ফেরেশতারা আসে, তাদের পা থাকে জমিনে, মাথা থাকে আসমানে, এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে তারা আসে, অবস্থা নিয়ে আসে, চেহারা নিয়ে আসে, ওটা দেখাই নাকি ওই ব্যক্তির জন্য অর্ধেক মারা। মানে ওই ফেরেশতাদের চেহারা, ওর দিকে তাকানো, ওর দাঁতগুলো দেখা, মুখ থেকে আগুন বের হওয়া, চোখগুলো বড় বড় করে তাকানো, চুলগুলো এলোমেলো, আজাবের ফেরেশতা, কষ্টদায়ক ফেরেশতা ওই মুমূর্ষ অবস্থায় ওই ব্যক্তিকে ভয় দেখানোর জন্য আসছে। ওই অবস্থায় যদি আসে তো বলা হয়েছে এমন পরিস্থিতি দেখেই ওই ব্যক্তির অর্ধেক মরা হয়ে গেছে। একদিকে এই ফেরেশতা গুনাহের কারণে এমন আমার সাথে ঘটতেছে, অপরদিকে শয়তান মায়ের সুরাত ধরে আসবে, মা নেই পৃথিবীতে, মায়ের সুরাত ধরে আসবে, এসে ওই মাথার দিকে বসবে, মাথায় হাত দিবে, হাত বুলাবে, একটু আদর যত্ন করবে, আর বলবে দেখো তুমি এই অবস্থাতে আছো, তোমার এক একটা শ্বাস নিতে, তোমার এমন যদি তোমার হাতে ক্ষমতা থাকতো এই মুহূর্তে পুরা পৃথিবী দিয়ে দিবে তুমি একটা নিঃশ্বাস কেনার জন্য, পুরা পৃথিবী দিয়ে দিবে একটা নিঃশ্বাস সঠিকভাবে যেন আমি নিতে পারি এটা কেনার জন্য, সেই সুযোগটা তোমাকে দেওয়া হচ্ছে না। ওই অবস্থায় মুমূর্ষ অবস্থার ব্যক্তি বলবে, আমার পৃথিবীতে যা কিছু আছে আমি সব দিয়ে দিব, আমাকে এক ফোঁটা পানি পান করানো হোক, সেটাও তাকে দেওয়া হবে না। ওই অবস্থাতে মাথার পাশে বসে মায়ের সুরতে শয়তানও আসবে, শয়তান বলবে দেখো আমিও এই ধর্মের মধ্যে ছিলাম, আমি কিছু পাইনি, আমার সাথেও খারাপ ব্যবহার করা হয়েছে, এই ধর্ম ছেড়ে দাও, তুমি নতুন ধর্ম গ্রহণ করো। এভাবে করে শয়তান ধোকা দিবে দুই দিকে, একদিকে মরণের মৃত্যুর যন্ত্রণা, অপরদিকে ফেরেশতাদের এই ভয়ঙ্কর আকৃতি, অপরদিকে শয়তানের ধোকা। ওই মুহূর্তে আপনার আমার সিদ্ধান্ত নেওয়াটা কত কঠিন হয়ে পড়ে, আর মানুষের ইমানের কি অবস্থা হয়।
আলোচনা থেকে যখন বনি ইসরায়েলের কথা বলছিল
জি,
বনি ইসরায়েলের যে বনি ইসরায়েল ইয়াকুব আলাইহিসসালাম, তার একটি ঘটনা স্মরণে এসে গেল। ইয়াকুব আলাইহিসসালামের কাছে ইসরায়েল অর্থাৎ আজরাইল আমরা যাকে জানি, তো ইসরায়েল আলাইহিসসালাম আসলেন, তো এসে বললেন, জানতে চাইলেন আপনি কে, তো বললেন আমি ইসরায়েল। আপনি কি আমার জান কবচ করার জন্য আসছেন না দেখা করতে আসছেন? তো বললো না আজকে তো আমি দেখা করতেই আসছি। আচ্ছা, তো পরবর্তীতে ইয়াকুব আলাইহিসসালাম বললেন যে আপনি যখন আমার কাছে আসবেন এর পূর্বে আমাকে বার্তাবাহক পাঠিয়ে দিয়েন, জানিয়ে দিয়েন যে আপনি আসবেন,
মৃত্যুর দূত পাঠাবেন
পাঠাবেন। তো পরবর্তীতে এক সময় দেখা গেল হঠাৎ আবার অনেকদিন পর আলাইহিসসালাম আসলেন। এখন কিসের জন্য? এখন তো আপনি আপনার রূহ কবজ করার
জন্যই আসছি।
তখন বললেন, আপনার তো কথা ছিল আপনি আসার পূর্বে আমার কাছে লোক পাঠাবেন, বার্তা পাঠাবেন। তখন আজরাইল আলাইহিসসালাম বললেন যে আমি তো আপনার পূর্বে দূত পাঠিয়ে দিয়েছি,
সংবাদ
তো দিয়েছি, তো কখন? বলে যে আপনার চুলগুলো পেকেছে, আপনার কমর বেঁকে গেছে, এটাও আমার একটা পয়গাম ছিল। তো তারপরে আমি এসেছি। তো আমাদেরও বোঝা উচিত আমাদের দাড়িগুলো চুলগুলো পাকছে, পেকে যাচ্ছে।
সান্ত্বনা মোতালিব ভাই, এই সান্ত্বনা কিভাবে আসে? যদি কাউকে বলেন না, বলে ভাই বয়স তো কম হয় নাই, চুল পেকে গেছে, না আমার একটা অসুস্থতার কারণে, দুশ্চিন্তার কারণে, বা আমি যে এলাকাতে থাকি পানি ভালো না, তেল ব্যবহার করার কারণে আমার চুলগুলো, আচ্ছা এই চুল আমার এমনি না, আমার বংশগতভাবেই এভাবে অল্প বয়সে চুল পেকে যায়। বলবেন, বলে ভাই বয়স হয়ে গেছে, আগের মতো আর শক্তি নাই আপনার, ইবাদতের মধ্যে লেগে যান। বলবেন, না এখনো দুই তিনটা ব্যবসা প্রতিষ্ঠান আমি নিজেই চালাই, কোথায় আরও তো সময় আছে। বলবেন, বলে ভাই আপনার এগুলো সব কিন্তু আগেই সংবাদ দেওয়া। বলবেন, বলে ভাই চামড়াগুলো টাইট ছিল একটা সময়, এখন চামড়াগুলো আপনার কি হয়ে গেছে,
লুজ
হয়ে গেছে, আগের মতো নেই। না না, ও কিছু একটা হয়তো শারীরিক সমস্যা। এই যে মানুষকে সান্ত্বনা দেই আমরা, কিন্তু আজরাইল কি বলছেন, এটাই আমার পয়গাম, এটাই আমার সংবাদ, এটাই অগ্রিম দূত আপনার জন্য পাঠালাম, আপনি সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। আর যদি সতর্ক হতে না পারি, তবে আমাদের চোখের সামনে যেভাবে করে আমরা দেখি মানুষকে মুমূর্ষু অবস্থা, মানবে একটা শব্দ বলছেন এখানে, হসপিটাল, হসপিটালটা মুমূর্ষু অবস্থার একটু দৃশ্য দেখা যায়, একটু, পুরোটা দেখা যায় না, পুরোটা দেখা যায় না, একটু দৃশ্য দেখা যায়। প্রত্যেকটা বেডে এক একটা রোগী ছটফট ছটফট করে আর মানুষের চোখের সামনে। এটা ওই মুমূর্ষু অবস্থার যে ধরনটা, ওর একটু ঝলক আপনি দেখতে পান, কিন্তু বুঝতে পারবেন না কখনোই যদি আপনার সাথে যতক্ষণ না ঘটবে। এটাই বাস্তব। আমাদের ক্যামেরাম্যান হিমেল ভাই ঘটনাটা বলছেন কি, সায়দাবাদের মোড়ে জ্যাম লেগে আছে, সামনে একটা বাস, পিছনও এর বাস, একটু মাঝখানে জায়গা ফাঁকা আছে, একটা লোক নাকি এখান থেকে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। এ যখন দুই বাসের মাঝখানে, তখন আপনার সামনের বাসটা টান দেওয়ার উদ্দেশ্যে যখন একটু ছাড়ছে পা, ও পা যে ইয়াটার রূপে থাকে, গিয়ারের উপরে থাকে, ছাড়ার কারণে ওই বাসটা একটু পিছনে যায়। বাস যখন ব্রেক থাকে, এরপরে যখন আপনি সামনে টান দিতে যায়, তো একটু পিছনে আবার চলে আসে। তো এখন ওই ড্রাইভার তো সামনে টানার উদ্দেশ্যে ছাড়ছে, চলে গেছে 1-2 ইঞ্চি পিছনে, এখন ওখানে যাতা খেয়েছে দুই বাসের মাঝখানে। ওই মুহূর্তে ওই ব্যক্তির ভিতরটা কেমন করছে, যে আমি আর ফিরে যাব কি না। এই সপ্তাহখানিক আগেই ভূমিকম্প, আমি মোতালিব ভাই বসে বসে কোনো একটা প্রোগ্রাম নিয়ে কথা বলছিলাম মাদানী চ্যানেলের অফিস রফিক ভাই, তো যখন ভূমিকম্প শুরু হয়েছে, হ্যাঁ এই গত সপ্তাহে, আমার হঠাৎ করে মনে পড়লো কি, বাসায় কোনো পুরুষ মানুষ নেই, যারা আছে শুধু মহিলারা আছে। তো আমি মোতালিব ভাই, আমি বের হইতে আমি মোবাইল বের করছি বাসায় ফোন দেওয়ার জন্য, যেন হাই হুতাশ না করে, বাইরে যেন না নামে, কেন টেনশনে বাড়ির সবাই নেমে যাবে, মহিলারাও নামবে। তো আমি ফোন করছি, ফোন করে শুনছি ঘরের মধ্যে কান্নার আওয়াজ আসতেছে। তো আমি বললাম যে আপনি ফ্যানের দিকে তাকিয়ে দেখেন না, ফ্যান আর নড়াচড়া করে না, থেমে গেছে। তো বলে হ্যাঁ ঠিক আছে, এখন আর নড়াচড়া না। ওই মুহূর্তটা যেটা, ওই 2-4 সেকেন্ড যেটা আছে না, এটার নাম হলো মুমূর্ষু অবস্থা। এটা আপনি বুঝতেও পারবেন না যে আমার সাথে কি ঘটে গেল, আমার সাথে কি ঘটে গেল আপনি বুঝতেও পারবেন না। এমন এক আপনার উপরে দেওয়া হয়েছে না চাপ প্রেশার, তো আপনার মুখ থেকে কি বের হয়ে গেল, আপনি কি বলে দিলেন, আপনি কি করে দিলেন, আপনি বলতে পারবেন না। আর এমন কিছু বলে দিছেন না যা শরিয়ত বিরোধী, এমন কিছু বলে দিছেন না ইসলাম বিরোধী, এমন কিছু বলে দিছেন না ইমানের উপর খাতরা।
এই যন্ত্রণা কিভাবে অনুভব হয়, যেমন একটা জীবন্ত ছাগলকে এর
চামড়া
করে তাকে, ওই মুমূর্ষু ব্যক্তিকে কষ্ট হয়। এখন যদি আমরা কোনো ব্যক্তিকে দেখি সে মুমূর্ষু অবস্থায়, আমাদের করণীয় কি রয়েছে? তো তাকে আমরা তার পা পশ্চিম দিকে করে দিব এবং তার মাথাকে দক্ষিণ দিকে করে দিব, এবং উঁচা করে রাখবো যেন তার মুখটা কিবলার দিকে থাকে মুমূর্ষু অবস্থায়। এবং কোনো ব্যক্তি সূরা ইয়াসিন পাঠ করবে এবং কেউ দূর থেকে তালকিন দিবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন এই অবস্থায় আমরা কি করি, দেখা যায় ওই ব্যক্তি মুমূর্ষু অবস্থা থাকে, ওকে বলবো যায় তাড়াতাড়ি কলেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু বা জোরে জোরে। তো এই অবস্থায় কেননা সে কষ্টের ভিতরে রয়েছে আর এই দিকে তাকে শয়তান আসবে মায়ের সুরতে, বাবার সুরতে, বউয়ের সুরতে, সন্তানের সুরতে আসে তাকে ধোকা দিবে, বলবে তুমি এই ইসলাম ছেড়ে দাও, তুমি এই ইসলামে কিছু নাই, আমরা দেখেছি। তো এই অবস্থায় যদি আমি তালকিন তাকে যদি যাই শিখাবো তাহলে সে যন্ত্রণাটা কি বলবে, দূর কালেমা মানে তার মুখ থেকে কুফরি বাক্য বের হয়ে যাবে।
যখন মুমূর্ষু অবস্থায় আমরা কোনো রোগীকে পাই বা দেখি তার ইমানের ইমান নিয়ে বিপদের আশঙ্কা থাকে, আমরা যারা সুস্থ আছি আমাদের কারণে এই বিষয়টা কি করণীয়, আমাদের মুমূর্ষু অবস্থায় রোগীর কাছে গিয়ে কি বলা দরকার, কি করা দরকার, আর কিভাবে তালকিন করব, কিভাবে কালেমা পড়াবো, কোরআনের পাকের তেলোয়াত শোনাবো, এই বিষয়গুলো স্পষ্ট কিন্তু কিতাবাদির মধ্যে আমরা দেখি। আর এভাবে না করে আমরা যেভাবে হুকুম দেওয়া হয় সেভাবে না করে আমরা উল্টা দিকে যাই। আমাদের কলের মাধ্যমে কিছু অনুরোধের কালাম শুনতে চেয়েছিলেন দর্শক শ্রোতা, অনুরোধের কালামগুলো শুনি, এরপরে এই মুমূর্ষু অবস্থায় কালেমা পড়ানো, তালকিন করা বা কোরআনে পাকের তেলাওয়াত এই বিষয়গুলো নিয়ে একটু আমরা দর্শকের সাথে কথা বলবো, যাতে আমাদেরও জানা হয় যে মুমূর্ষু অবস্থার রোগীর সাথে কি করণীয় দরকার, কেমন আচরণ করা দরকার। জিরো ফিল
করে প্রিয় মদিনা দোরে যাব কেমন করে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদের, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শয়তান দিদার দিয়ে মোরে তুমি
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালামগুলো শুনছিলাম দর্শক শ্রোতা। কালাম শোনার পূর্বে মুতালিবে যে বিষয়টা বলছি যে মুমূর্ষ অবস্থার রোগীর সাথে কিন্তু কিছু এমন কিছু হয়ে যায় যেটা না হওয়াই উচিত। আফসোসের বিষয় এটাও, মুমূর্ষ অবস্থায় রোগী তার জন্য এখন করণীয় যেটা ওটা বাদ দিয়ে সন্তানরা সম্পত্তি ভাগাভাগি করছে। কিছুদিন পূর্বেও হয়তোবা নিউজ দেখছেন আমার দেশের ঘটনাগুলো, বাবা বা মা বা যে কোনো আত্মীয়, যে কোনো মানুষ মুমূর্ষ অবস্থায় আর তার সম্পদ নিয়ে ভাগাভাগি চলতেছে। এমনটা হয়েছে মোতালিব আপনার সাথে যে যে কোনো একটা বিষয় নিয়ে আমি খুবই দুশ্চিন্তার মধ্যে আছি, খুবই টেনশনের মধ্যে আছি, ওই মুহূর্তে কেউ যদি এসে বলে যে কোনো একটা কথা প্রশ্ন করলো, তখন উত্তরটা কী দিই আমরা? যে কোনো বিষয় নিয়ে খুবই দুশ্চিন্তার মধ্যে আমি আছি, এমন দুশ্চিন্তা যেটা কাউকে আমি শেয়ার করতে পারছি না, বলতে পারতেছি না, ওই মুহূর্তে কেউ আসলো ফালতু এক প্রশ্ন নিয়ে, তখন আমরা কি বলি? আরে ভাই জানতো এখান থেকে, এমনিই আমার মেজাজটা টনটানো হয়ে আছে, এর উত্তরটা পাই না আমরা। এটা কিছুই না, দুনিয়ার দুশ্চিন্তাটা কিছুই না, সত্যি কিছুই না। ওই মুহূর্তে যেটা মুমূর্ষ অবস্থা, ওই সময়ে সম্পদ যদি ভাগাভাগি, তো ওই যে মুমূর্ষ অবস্থায় যে ব্যক্তি আছে এর অবস্থা কেমন? আচ্ছা, এরপরে যদি কালেমা পড়ার জন্য জোরাজুরি করা হয়, একটু কিছু বলেন আমাদেরকে।
যে আমি ওই দিকে যাওয়ার পূর্বে যারা মুমূর্ষ বা মৃত্যু যারা অনুমান করতে পারে তাদের কিছু করণীয় হচ্ছে, প্রথমত হচ্ছে যে আল্লাহর প্রতি ভালো ধারণা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ামুতুন্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইহসিনু বিল্লাহি যন, তোমাদের মধ্য থেকে যেন কেউ ততক্ষণ মৃত্যুবরণ না করে যতক্ষণ না আল্লাহর প্রতি ভালো ধারণা না রাখে। অর্থাৎ আল্লাহর প্রতি ভালো ধারণা রেখে ইন্তিকাল করা, যে আমি ইন্তিকাল করছি আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন। আর কোরআন ও হাদিসের মধ্যে বিষয়টা রয়েছে, আল্লাহর প্রতি যে ব্যক্তি যে ধারণা রাখে আল্লাহকে সে অনুরূপ পাবে। তো আল্লাহ তাআলাকে আমরা রহিম জানি, রহমান জানি, দয়াশীল, করুণাময়ী আমাদের রব। তো আমরা ওই ঘুমান, ওই ধারণা রেখেই আল্লাহ তাআলার প্রতি যেন আমাদের শেষ নিঃশ্বাসটা হয়। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করা এবং আল্লাহ তাআলার প্রতি আকাঙ্ক্ষাও রাখা। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন যে মুসলিম উম্মার মধ্য থেকে যদি কেউ জাহান্নামে যায় তাহলে উমরই যাবে, অর্থাৎ আমিই যাব, আর কেউ যদি জান্নাতে যায় সে উমরই হবে। অর্থাৎ ভয় এবং আকাঙ্ক্ষা উভয়টা রাখতে হবে। এ ব্যাপারে আসছে যে আল্লাহ তাআলার প্রতি এরকম যদি কেউ রাখে তো আল্লাহ তাআলা সে যে যা আল্লাহ তাআলার কাছে চায়, যে আকাঙ্ক্ষা আল্লাহ তাআলার কাছে সে রাখে, সেটা সে পাবে এবং যে বিষয় থেকে সে ভয় পাচ্ছে আল্লাহ তাআলা তার থেকে সে তাকে নাজাত দিয়ে দিবে। আরেকটা বিষয় হচ্ছে যখন ব্যক্তি মুমূর্ষ অবস্থায় থাকে, মৃত্যু অবস্থায় থাকে, তো অনেককে দেখা যায় বা ব্যক্তিকেও দেখা যায় মৃত্যুর আকাঙ্ক্ষা করে, আমার যদি মৃত্যু হয়ে যেত বা অসুস্থ হলে মৃত্যুর আকাঙ্ক্ষা করে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন যে তিনি যখন অসুস্থ ছিলেন তো এরকম করছিলেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আপনি এরকমটা করিয়েন না, আল্লাহ তাআলার কাছে মৃত্যুর আকাঙ্ক্ষা করিয়েন না, কেননা আপনি যদি নেককার হন আর আপনার পরবর্তী জীবনটা যদি নেককার হয় তাহলে আপনার নেকির পাল্লাটা আরও বেশি হবে, আপনার নেক আরও বেশি হবে। আর যদি কেউ গুনাগার হয়, গুনাহ থাকে, তাহলে আপনি যদি আর একটু নেক হায়াত পেয়ে যান তাহলে আল্লাহ তাআলার কাছে আপনি তওবা করার সুযোগ পেয়ে যাবেন, নেক কাজ করার সুযোগ পেয়ে যাবেন। অতএব মৃত্যুর আকাঙ্ক্ষা করা যাবে না। হ্যাঁ, যদি আপনি দোয়া করতে চান তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রুল্লি, আল্লাহ আমাকে ততক্ষণ পর্যন্ত জীবিত রাখো যতক্ষণ আমার এই হায়াত আমার জন্য কল্যাণকর, ততক্ষণ পর্যন্ত আমাকে জীবিত রাখো। ওয়াতাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রুন, এবং আমাকে মৃত্যু দিয়ে দাও যদি আমার মৃত্যুটা আমার জন্য কল্যাণকর
হয়।
অর্থাৎ আপনি আল্লাহ তাআলার কাছে এভাবে দোয়া করতে পারেন যে হায়াত আমি জানি না আমার পরবর্তী হায়াতটা আমার জন্য কিরকম, কল্যাণকর না অকল্যাণকর, যদি হায়াত থাকে সেটা যেন কল্যাণকর হয় সেই দোয়া করা, আর যদি মৃত্যুটাই আমার অনিবার্য হয় তো এভাবেই দোয়া করা যে আমার মৃত্যুর মধ্যে যেহেতু কল্যাণ আছে আমাকে এটাই দিয়ে দাও।
আল্লাহ,
এভাবে যারা মৃত্যুর পথযাত্রা যারা আছে তাদের জন্য এই বিষয়গুলো করণীয় আছে। এখন বিষয় হচ্ছে ব্যক্তি হিসাবে আমার আত্মীয় স্বজন মারা যাচ্ছে, আমার পিতা মাতা মারা যাচ্ছে, আমি সেখানে আছি, আমার করণীয় কি, সেই বিষয়গুলো তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। যেমনটা নুমান ভাই বলেছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মৃতদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দাও। তালকিন দ্বারা উদ্দেশ্য এই নয় যে আপনি তাকে জোরাজুরি করবেন, মৃত্যু অবস্থায় বারবার আলোচনা হচ্ছে শয়তান আসে মায়ের আকৃতিতে বাবার আকৃতিতে এসে ধোঁকা দেয়, এখন আপনি সে আছে অন্য টেনশনে, সে শয়তানের সাথে হয়তো পাড়াপাড়ি করছে ইমান বাঁচানোর জন্য, আর আপনি এখন এই মুহূর্তে তাকে জোরাজুরি করছেন, হয়তো কোনো কারণবশত নাও করে দিতে পারে, তো বিষয়টা হয়ে যাবে যে কালমাকে অস্বীকার করা, আর কালমাকে অস্বীকার করা মানে পরকাল বরবাদ।
জি,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যার শেষ মুহূর্তটা লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে হবে সে জীবনে একবার হলেও পরবর্তীতে মৃত্যুর পর একবার হলেও জান্নাতে যাবে।
আল্লাহ,
তো আমাদের কর্মের কারণে আমাদের কাজের কারণে যেন তার ঈমান নসিব না হয়, এই বিষয়টা যেন না হয়ে যায় যে আমি তালকিন দিচ্ছি সে কারণবশত কোনো কারণে লা ইলাহা ইল্লাল্লাহকে অস্বীকার করে বসলো, এমন কোনো কাজ করে বসলো, তো পরকালই বরবাদ হয়ে গেল, তো বিষয়গুলো আমাদেরকে স্মরণ রাখতে হবে। অন্যত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াকরাউ ইয়াসিনা আলা মাউতাকুম, তোমরা তোমাদের মৃত্যুদের নিকট সূরা ইয়াসিন পাঠ করো। ইয়াসিনের ব্যাপারে তো অসংখ্য আলোচনা রয়েছে, মৃত্যুর ব্যাপারে এসেছে, এখন মৃত্যু দ্বারা কেউ কেউ মুমূর্ষু অবস্থায় নিয়েছেন, কেউ কেউ বলেছেন না কবরের পাশে ইয়াসিন পাঠ করার কথা বলেছেন, আবার মোল্লা আলী কাদের রহমাতুল্লাহ তিনটির কথাই বলেছেন, এক তো হচ্ছে মুমূর্ষু অবস্থায় পাঠ করা, কবরস্থ ব্যক্তি হয়ে গেলে সেখানে পাঠ করা, অথবা এখানে মৃত্যু দ্বারা ব্যক্তির কলবকে বোঝানো হয়েছে, যখন অন্তর মরে যাবে তখন যেন সূরা ইয়াসিন
পাঠ করে এর দ্বারা কবর সুধরে যাবে, রাইট,
জীবিত হবে। তো এখন আমাদের ক্ষেত্রে দেখা যায় বিষয়গুলো অন্যত্র ঘটে, আমাদেরকে বলা হচ্ছে তালকিন দেওয়ার জন্য, সূরা ইয়াসিন পাঠ করার জন্য। এখন আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের ক্ষেত্রে দেখা যায় এমন জোরে জোরে কান্না করে যেটা শরীয়ত বিরোধী হচ্ছে, মহিলাদের আওয়াজকেও বলা হচ্ছে পর্দা করার জন্য, যে মহিলার আওয়াজ হয়তো জীবনে কেউ শুনে নাই তো ওই মৃত্যুকে উপলক্ষ করে তার আওয়াজ সবাই শুনে নিচ্ছে, যে মহিলার অ্যাক্টিভিটি সম্পর্কে কেউ জানে না, তার চেহারা সম্পর্কে জানে না, সেই মৃত্যুকে উপলক্ষ করে তার যারা গায়রে মহরিম আছে, যাদের সাথে তার বিবাহ বৈধ, এই সকল ব্যক্তিদের সামনে সে চলে আসে, এরকম কাজকর্ম করছে যে পোশাক আশাকের পর্যন্ত ঠিক থাকছে না, এই বিষয়গুলো দেখা যাচ্ছে। যেখানে নেক যত বেশি করা যায়, যেখানে আমার অ্যাক্টিভিটিস দ্বারা আমার মৃত্যু যেন কষ্টের সম্মুখীন না হয়, এই বিষয়গুলোকে জোর দেওয়া হচ্ছে, অথচ বিপরীত কাজগুলো আমরা তত বেশি সেই মুহূর্তেই করি। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী যখন এই মুমূর্ষু অবস্থায় তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসি, সে বলে আমার এখন কী করণীয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার জন্য দোয়া করো, ইস্তিগফার করো এবং উত্তম কিছু চাও। তখন পরবর্তীতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে কাজগুলো করি এবং আমি আল্লাহ তাআলার কাছে উত্তম কিছু চাই, এবং উত্তম এমনটাই পেয়েছি যে দুনিয়ার বাসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরবর্তীতে আমি স্বামী হিসেবে পেয়েছি।
আল্লাহ,
ওই মুহূর্তে দোয়া করা দোয়া কবুলিয়তের একটি জায়গা, কেননা সেখানে ফেরেশতারা থাকে, বলা হয়েছে যে মুমূর্ষু ব্যক্তির কাছে যদি আপনি দোয়া করেন সেটা কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, ফেরিশতা থাকে এবং সেই মুহূর্তে মানুষ
কবরস্থানে গেলেও কিন্তু দোয়ার কথা বলা হয়েছে। কবরে যখন কবরস্থানে মানুষ যায় জিয়ারতের জন্য, তখনও জিয়ারতকারী যারা তাদের মনটা নরম থাকে, চোখে কান্নার ভাব থাকে, দিনের প্রতি ধাবিত থাকে, আল্লাহর রহমতের প্রতি ধাবিত থাকে, তখন ফেরেশতারা কবরস্থানে থাকে, ওখানে দোয়ার কথা বলা হয়েছে।
এখন যেখানে দোয়ার কথা বলা হচ্ছে, যেখানে তালকিনের কথা বলা হচ্ছে, যেখানে সূরা ইয়াসিনের পড়ার কথা বলা হচ্ছে, সেখানে আপনি এত জোরে জোরে কান্না করে, শরীয়ত বিরোধী কান্না করে আপনি কি পৌঁছাবেন মৃত্যুর জন্য, কি দিবেন আপনি মৃত ব্যক্তিকে? আপনি তো করছেন না। এখন যারা আসে সান্ত্বনা দিতে গিয়ে তারাও কান্না করে,
তারাও কান্না করে,
অর্থাৎ যা আমাদেরকে শরীয়ত বলছে সেটা আমাদের কোনো সেদিকে কোনো মনোযোগ নেই, শরীয়ত যেটা নিষেধ করেছে আমরা সেটার মধ্যে ব্যস্ত রয়েছি। তো মৃত ব্যক্তির জন্য আমরা আসলে কি করছি? আর একটা বিষয় বললেন যে এক ব্যক্তি মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, আবার কিছু মানুষ আছে ওই মুহূর্তে তার থেকে জমি নেওয়ার চিন্তা ভাবনায় পায় তারা থাকে যে শেষ মুহূর্তে যেন আমি আমার সম্পদটা হাতিয়ে নিতে পারি,
হাসিল করতে পারি।
শিক্ষার জায়গা যেটা, ইব্রতের জায়গা, ইব্রত হাসিলের জায়গা, মৃত্যুর যন্ত্রণা বারবার বলা হচ্ছে এত কঠিন একটা জায়গা, সেই জায়গায় আপনি একজন মৃত ব্যক্তিকে দেখছেন মারা যাচ্ছে, তার থেকে আপনার সম্পদ নিয়ে আপনার কি একটু অনুশোচনা হচ্ছে না যে আমিও তো এই বিষয়টা আসতে হবে, আজ না হয় কাল আমিও এখানে আসব, আমার সাথে যদি এরকমটা করা হয়?
যেমন কর্ম তেমন ফল হতেই পারে,
হচ্ছে, আমরা তো দেখছি না,
জি জি,
বিশ্ব সারা বিশ্ব জুড়ে বিষয়টা দেখছি,
এরকমই
হচ্ছে। এখন আপনি একটু ভুক করার জন্য, যখন আপনার ইস্তেকবার করার কথা, যে জায়গাটা আপনার ইব্রত হাসিল করার কথা, শিক্ষা নেওয়ার কথা, সেই জায়গায় আপনি দুনিয়ার সম্পদ নিয়ে পড়ে আছেন, আপনি আপনার মনটা কি হয়ে গেছে? কোরআনের সে আয়াতের মতো তো হয়নি যে কিছু পাথর আছে যেগুলো ফেটে পানি বের হয়, কিন্তু কিছু পাথর আছে যেগুলো নরম হয়, কিন্তু মানুষের কলবের মধ্যে এরকম কলব আছে যেগুলো পাথরের চেয়েও কঠোর। আমাদের মধ্যেও এরকম কিছু বিষয় রয়েছে, দেখা যায় যে আমাদের মনটা হয়তো সেই পাথরের চেয়েও কঠিন হয়ে গেছে। যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না যে মানুষ যখন গুনাহ করে তখন অন্তরে কালো দাগ পড়া শুরু করে, তো কালো দাগটা কি আসলে কঠিন হতে থাকে, আর কঠিন হতে 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 এরকম একটা পর্যায়ে চলে যায় তখন সেটা নরম হতে যায় না। দুনিয়ার সবকিছু হয়ে যাক, আমার মন কখনো নরম
হয় না,
আমি কখনো,
অনেক সময় বলে না মানুষ কি মোনাজাতে দোয়াতে আমার চোখে পানি আসে না, বা আমি আজ পর্যন্ত কান্নাই করতে পারলাম না মোনাজাতে, এটা একটা মাধ্যম বা এটা একটা কারণ, গুনাহের কারণে নিজের কলব, নিজের অন্তর, হৃদয়টা মরিচা জমে গেছে, আর ওই পাথর যে কালো দাগ ওটা এত মজবুত হয়ে গেছে, দিনের কথা, ধর্মের কথা, কবরের কথা, আজাবের কথা এগুলো শুনলেও চোখ দিয়ে পানি আসে না, এমনটাই কালো হয়ে গেছে। তো আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দান করুন।
মুমূর্ষু অবস্থায় যারা, আমরা তো শুনছি যে মুমূর্ষু অবস্থায় কী ধরনের কষ্ট হয়, হয়তো যারা না জানতাম এখন জানছি, তো আমাদের অবশ্যই উচিত হবে লাকিন মাওতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন মৃত্যুর কাছে তালকিন অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ পাঠ করতে থাকা, আল্লাহ চাইলে সে পড়ে নেবে।
ওখানে বলা হয়েছে ওই মুমূর্ষু রোগীর পাশে বসে নিজে পাঠ করা, তাকে ধমকের সুরে নয়, তাকে জবরদস্তি নয়, জোরাজোরি নয়, এটা বল, এটা না, পড়ো তুমি, পড়ো তুমি, এভাবে না, মানুষ এর না বোঝার কারণে এগুলো করে। বলা হয়েছে এর পাশে বসে নিজে পড়তে থাকা, যাতে করে এই আওয়াজটা তার কানে যায় এবং সেটাকে মনে রাখতে পারে, মনে রাখতে পারে। এই পিপাসার্থ অবস্থা, মুমূর্ষু রোগী পিপাসার্থ অবস্থা এবং হুতাশের মধ্যে থাকে, ভয়ের মধ্যে থাকে, টেনশনের মধ্যে থাকে, কষ্টের মধ্যে থাকে, ওই মুহূর্তে যেন সে নিজের উদ্দেশ্যটাকে মনে রাখতে পারে, কালেমাটাকে যেন সে মনে রাখতে পারে। মুমূর্ষু অবস্থার পরেই তো রুহটা বের হয়ে যাওয়া, এরপর আর এক জীবন শুরু হয়ে যাওয়া, এই রুহটা বের হওয়া থেকে নিয়ে কবর পর্যন্ত, এখানে কারো জন্য 2-4 ঘন্টা, আবার কারো জন্য 10-12 ঘন্টা, আবার কারো জন্য এর চেয়েও বেশি হয় থাকে।
যারা নেককার তাদের ব্যাপারে তো কুরআন শরীফের মধ্যে সুন্দর এসেছে,
সুবহানাল্লাহ,
ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্তিময় নফস, ইরজিউ ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, যে তুমি তোমার প্রভুর নিকট শান্তিময় অবস্থায় ফিরে আসো, ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের, পছন্দনীয় বান্দাদের মধ্যে প্রবেশ করো, ওদখুলি জান্নাতি,
সুবহানাল্লাহ,
আমার জান্নাতে প্রবেশ,
আমার জান্নাতে তুমি।
তো এটা হচ্ছে যারা আল্লাহ তাআলার নেক বান্দা, যারা ইসলাম মোতাবেক, শরীয়ত মোতাবেক জীবনযাপন করতে পারে, পেরেছে, জীবনটাকে অতিবাহিত করতে পেরেছে, তাদের জন্য হচ্ছে,
তাদের জন্য এটা হয়েছে। যাই হোক, এই মুমূর্ষু অবস্থার পরেই তো ইন্তেকাল হয়ে যায়, মানুষ মারা যায়, এরপরে এই রুহটা বের হওয়া থেকে নিয়ে কবর পর্যন্ত একটা আলাদা টাইমিং আর আলাদা একটা সেক্টর আপনার আমার জন্য, নতুন একটা জায়গা, নতুন একটা বিষয় আপনার আমার জন্য। কবরে রাখা থেকে নিয়ে কাল কেয়ামত পর্যন্ত এটা একটা আলাদা, আবার ফের কাল কেয়ামতের ময়দানে এটা আর একটা আলাদা, ফের যেটা ফাইনাল ডিসিশন হবে আপনার আমার জন্য সেটা আবার আলাদা একটা পার্ট। তো আল্লাহ তাবারক ও তাআলা আমাদেরকে এই ক্ষণস্থায়ী দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ তাবারক ও তাআলার ইবাদত রিয়াজতের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ায় থেকেই কিছু ইবাদত রিয়াজত করে, নিজের আমল নামাকে পরিপূর্ণ করে দুনিয়া থেকে বিদায় হওয়ার যাওয়ার আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুন। দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ তাআলা রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানের আবার আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আমরা উপস্থিত হব। আশা রাখি ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। যারাই কল করেছেন, এসএমএস করেছেন, সময় দিয়েছেন, অনুষ্ঠান দেখেছেন, শুকরিয়া আদায় করছি সকল দর্শকের এবং স্টুডিওতে যারা আছেন সবার শুকরিয়া আদায় করছি। আসুন যে যেখানে আছি আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি।
فاجنِ رحمت بلا خسلام شمع بزم هدایت بلا خسلام مصطفى جنِ رحمت بلا خسلام شمع بزم هدایت بلا خسلام غافِ عظم عمام
সুবহানাকাল্লাহুম্মা ওবিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।